জয় নিতাই। গতদিন আমরা অতি অপূর্ব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি যে সেই কৌরবদের সেদিকে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং তিনি প্রায় উপপ্লবের কাছে এসে গিয়েছিলেন তা আমরা শ্রবণ করেছিলাম। আজ তিনি সেই যে রাত্রে বিশ্রাম করেছিলেন বৃকস্থল নামক যে গ্রামে, সেখান থেকে তিনি হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছেন, সে বিষয়ে আমরা পদ্মকার দিনে যৎকিঞ্চিত শ্রবণ করব। বৈশম্পায়ন মহামুনি, তিনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বললেন, হে রাজন, এদিকে কি হল, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃকস্থলে প্রাতকালে নিদ্রাভঙ্গ হলে তিনি সেখানেই স্নানাদি ক্রিয়া সুসম্পন্ন করলেন, নিত্য ক্রিয়া আদি করলেন এবং সেখানকার তেয়র্ষি মহাত্মা ব্রাহ্মণগণের আদেশ অনুক্রমে তিনি হস্তিনাপুরের দিকে রওনা হলেন। তারা মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন যাত্রা আরম্ভ করেছিলেন সে সময় সেই বৃকস্থল নামক যে অতি সুন্দর গ্রাম, সেই গ্রামের সমস্ত ধর্মাত্মা ব্রাহ্মণ সাধু সন্তগণ ভগবানের পেছন পেছন চললেন, অনেক দূর পর্যন্ত গেলেন, গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত তারা যাবেন বলে ইচ্ছা করলেন। মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি রথ থামিয়ে সমস্ত ব্রাহ্মণগণকে দণ্ডবত প্রণাম জানিয়ে বললেন, হে গ্রামবাসীগণ, হে ব্রাহ্মণগণ, আপনারা অনেক দূর পর্যন্ত আমার সঙ্গে এসেছেন, আপনারা কৃপা করে এখন আপনাদের সেই বৃকস্থলে ফিরে যান। ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে তারা গ্রামে ফিরে এলেন। অপরদিকে কি হল, নগরের নিকটস্থ যখন তিনি উপপ্লব্য আদি গ্রাম ছেড়ে ক্রমে ক্রমে হস্তিনাপুরের দিকে যাচ্ছেন, সেখানে প্রত্যেকেই মানে সেই ভগবান তিনি যে আসবেন তাকে দর্শন করার জন্য সমস্ত গ্রামবাসী, বৃদ্ধ বৃদ্ধাগণ, যুবক বালকগণ, নারী এবং বালিকাগণ, তারা কেউ ঘোড়ার গাড়িতে করে মানে রথে করে, আবার কেউ গরুর গাড়িতে করে বহুদূর পর্যন্ত এগিয়ে রয়েছে, তারা ভগবানকে দেখবেন। সমস্ত নগরে একবারে ঘোষণা হয়ে গেছে। ধৃতরাষ্ট্রের 100 পুত্র তারা সকলেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, কেবল সেই দুরাত্মা দুর্যোধন বাদে আর সকলেই গিয়েছে। সেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের আজ্ঞানুক্রমে এবং সেখানে স্বাগত করার জন্য স্বয়ং দাঁড়িয়ে আছেন পিতামহ ভীষ্মদেব, আচার্য কৃপাচার্য, আচার্য দ্রোণ, এছাড়া বিদুরজি এবং অন্যান্য যে সমস্ত পরম ধার্মিকগণ ছিলেন তারা সেই ভগবানকে স্বাগত জানানোর জন্য পথিমধ্যে অপেক্ষা করছিলেন। দেখতে দেখতে সেই ভগবান শ্রীকৃষ্ণের শৈবা বলহকাদি ঘোড়া সংযুক্ত বিশিষ্ট যে গৌরধ্বজ যে রথ তা বহু দূর থেকে ঘর ঘর শব্দে চলে আসছে। সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের সেই রথের ধ্বজা দর্শন করে বলছেন, শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, দ্বারকাধীশ ভগবান কি জয়। এইভাবে চতুর্দিকে সেই কৃষ্ণচন্দ্রের রবে সেখানে হাজার হাজার নর নারী রয়েছেন, তারা একসঙ্গে প্রভুর যখন জয় দিচ্ছিলেন তাহলে চিন্তা করুন যে কেমন সুন্দর লাগছিল সেখানকার শোভা। লক্ষ লক্ষ নর নারী প্রজা সৈন্য সামন্ত মুনি ঋষিগণ তারা সেই পথে অপেক্ষা করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সেই ঝলক দর্শন করার জন্য। সকলে সেখানে উপস্থিত হয়েছিলেন, সেখানে যে তাদের কি আনন্দ, আবাল বৃদ্ধ বনিতা তারা একেবারে পথে ভিড় করে রয়েছে। কোনো কোনো মায়েরা, বয়স্কা মায়েরা, তারা সকলে বলছেন, বাবা তুমি একটু সরে দাও না, আমি একটু প্রভুকে প্রাণ ভরে দর্শন করে নি। এইভাবে সকলে সেই কেশবের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর পুষ্প বর্ষণ করছেন, আর সেই সঙ্গে সকলেই সেই কেশবের, সেই দ্বারকাধীশের, সেই প্রাণবল্লভের জয় দিচ্ছে। ভগবানকে সকলে প্রণাম জানাচ্ছেন আর ভগবান তিনিও সেই রথের মধ্যে দাঁড়িয়ে কোথাও আশীর্বাদ দিচ্ছেন, কোথাও তিনি সমস্ত মুনি ঋষি এবং ব্রাহ্মণগণ বয়োজ্যেষ্ঠদের তিনিও প্রণাম জানাচ্ছেন। এইভাবে তিনি অনেক মানে সেই ভিড় কোনো মতে পেরিয়ে এসে তিনি রাজধানীর ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন। সেখানে তো ভেতরে জনতার ভিড় করতে দেবে না, আর সঙ্গে পেছনে পেছনে রয়েছেন সেই পিতামহ আদি যারা গুরুস্থানীয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তারা স্বয়ং গিয়ে প্রভুকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন, তারাও পেছনে পেছনে করে আসল। প্রভু সেখানে যখন আসলেন দেখছেন সেই নগরী, সেই বনপথ থেকে নিয়ে একদম সে হস্তিনাপুরের দ্বার পর্যন্ত, রাজধানী পর্যন্ত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে চতুর্দিকে ছোট বড় পতাকা লাগিয়েছে, চতুর্দিকে ভগবানের জয়গ্রাম গুণগ্রাম কীর্তন করছে ভক্তেরা, আর সেই পথ থেকে সৌরভ উত্থিত হচ্ছিল, অতি সুন্দর, অতি চমৎকার। প্রভু দেখে খুশি হলেন, খুশি হয়ে তিনি চিন্তা করছেন যে এসব করেছে এদের স্বার্থের জন্য, আমাকে মানে তাদের বশে করার জন্য। কিন্তু ভগবান তাকে কি কেউ কখনো বশ করতে পারে? পারে না বললেও ভুল। সেই ভগবান একমাত্র ভক্তের ভক্তিরূপ যে ডোরি তাতে বেঁধে যান, তাছাড়া চালাকি করে অনেক ঐশ্বর্য দিয়ে সেই প্রভুকে কেউ ধরে রাখতে পারে না, বশ করতে পারে না। সেই প্রভু তিনি সমস্ত ভিড় পেরিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রের ভবনে প্রবেশ করলেন। মহারাজ ধৃতরাষ্ট্রের সেই যে মহল সেটি ভেতরে ভেতরে তিনটে দ্বার অতিক্রম করার পর তিনি ধৃতরাষ্ট্রের কাছে এলেন। তত্রত্য যে সমস্ত রাজন্যবর্গ ছিল তারা তো সঙ্গে সঙ্গে নিজের নিজের আসন ছেড়ে উঠে দাঁড়াল। ধৃতরাষ্ট্রকে তার দূত এসে সংবাদ দিয়েছে যে প্রভু ভেতরে আসছেন, তিনিও দাঁড়িয়ে হাত জোর করে কিছুটা সামনে আসলো। হে কেশব, আসুন আসুন, আসন গ্রহণ করুন। তা সেখানে প্রভুর জন্য একটি স্বর্ণ সিংহাসন পৃথক রূপে রাখা ছিল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানালেন, নমস্কার জানালেন, তারপরে সকলে বসতে বললে। তিনি উপবেশন করার পর অন্যান্য রাজন্যবর্গ এবং ধৃতরাষ্ট্রাদি তারাও বসল। তারপরে বিধিবৎ তাকে অভ্যর্থনা জানানো হলো, পূজনাদি করা হলো, পাদ্য অর্ঘ মধুপর্কাদি সমর্পণ করলেন। একটু পরেই তিনি তো এমনি ক্লান্ত, অনেক দূর সেই মৎস্য দেশ থেকে, মানে বিরাট রাজার দেশ থেকে হস্তিনাপুর কয়েক দিন লেগে যায়, আর ভগবান শ্রীকৃষ্ণের সেই অত দ্রুতগামী ঘোড়া তাতেই 4-5 দিন সময় লাগে। তিনি বললেন যে আমি তাহলে এখন একটু বিশ্রামের জন্য বিদুর কাকার নিকটেই যেতে চাই। সকলে একেবারে হকচকিত হয়ে উঠল যে সেই বিদুরের কাছে, বিদুরের আনন্দের তো আর সীমা নেই। বললেন, প্রভু আপনি ক্লান্ত, অতএব চলুন, আপনি এই অধমের গৃহেই কৃপা করুন। প্রভু সকলের কাছে অনুমতি নিলেন। প্রভু কেমন, মানে অনুমতিটা কেমন? তিনি বলছেন যে আমি বিদুরের গৃহে এখন গমন করতে ইচ্ছুক, আপনারা আজ্ঞা করুন, যাতে কোনো কথা না থাকে। এবারে বিদুরের গৃহে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদুর মহোদয় সমস্ত মাঙ্গলিক বস্তুর দ্বারা তাকে অভ্যর্থনা করে গৃহে এনে তার পূজা করলেন। তারপর বললেন, হে কমলনয়ন, আপনি কি জন্য এসেছেন তা আমি আপনার কৃপায় যৎকিঞ্চিত অবগত আছি, কিন্তু আজ আপনার দর্শন পেয়ে যে আমি যে প্রকার আনন্দিত হয়েছি, হে প্রভু, হে কেশব, হে মাধব, আমি তা প্রকাশ করতে অপারক। আমি এত খুশি, এত আনন্দিত, আমার ভেতরটা আজ বহুকাল পরে এত আনন্দিত হয়েছে যে প্রভু আমি তা বর্ণনা করতে অপারক, বর্ণনা করতে আমি সমর্থ নই, এত আনন্দিত হয়েছে। আপনি সমস্ত দেহধারীর অন্তরাত্মা। অতিথি সৎকারের পর ধর্মজ্ঞ বিদুর ভগবানের কাছে পাণ্ডবদের কুশল জানতে চাইলেন। বিদুর ছিলেন পাণ্ডবদের প্রিয় এবং তিনি ধর্ম ও অর্থে তৎপর ছিলেন। ক্রোধ কখনোই এই বিদুরকে স্পর্শ করেনি। শ্রীকৃষ্ণ তাই পাণ্ডবরা যা করবেন স্থির করেছেন সেসব বিদুরকে সবিস্তারে জানালেন। তারপর দ্বিপ্রহরে ভগবান শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তী দেবীর কাছে গেলেন, তার কক্ষে। শ্রীকৃষ্ণকে দেখে মাতা কুন্তী একেবারে বিহ্বলা হয়ে উঠলেন। ভগবানকে তিনি দেখে রোদন করতে করতে, পুত্রদের স্মরণ করতে করতে শ্যামসুন্দরের গলাটা জড়িয়ে ধরলেন। হে শ্যামসুন্দর, তুমি আজ কতদিন পরে আমার কাছে এসেছ, তাই আমি এতদিন চোখের জলকে গুছিয়ে রেখেছিলাম, আমি পতিত হতে দিইনি, কিন্তু আজ তোমাকে দেখে আমার মধ্যে সেই পুত্র বাৎসল্য ভাব জাগরিত হয়ে উঠল। তাই হে মাধব, গদগদ কণ্ঠে তিনি শ্যামসুন্দরের হাত ধরে একটি সিংহাসনে বসালেন। বসিয়ে বলছেন গদগদ কণ্ঠে, চক্ষু থেকে অনর্গল বাড়িপাত হচ্ছে। সেই অবস্থায় মাতা কুন্তী দেবী বললেন, হে মাধব, আমার পুত্ররা বালক বয়স থেকেই গুরু সাধুগুরু বৈষ্ণব সেবায় তৎপর, তাদের নিজেদের মধ্যে অত্যন্ত প্রীতি স্নেহ ভালোবাসা আছে, সকলেই তাদের সম্মান করত আর ওরাও সবার প্রতি সমান মনোভাব বজিয়ে রাখত। কৌরবরা মহাকপটতা অবলম্বন পূর্বক তাদের রাজ্যচ্যুত করেছে এবং তাদের নির্জন বনে গিয়ে ঘুরে বেড়াতে হয়েছে, কত কষ্ট পেয়েছে তারা। তারা হর্ষ শোক জয়ী ব্রাহ্মণদের সেবাপরায়ণ এবং সর্বদা সত্যভাষী, তাই ওরা বিন্দুমাত্র দ্বিধা না করে রাজ্য ও ভোগের থেকে মুখ ফিরিয়ে আর আমাকে ক্রন্দনরত অবস্থায় ফেলে তারা বনে চলে গেছে। কৃষ্ণকে মানে পুত্রবৎসল্য ভাবে বলছেন, হে পুত্র, ওরা বনে যাওয়ার সময় আমার হৃদয়টাকেও তারা সঙ্গে নিয়ে চলে গেছে, আমি কেবলমাত্র এই শরীর নিয়েই এখানে আছি, আমার মন আমার প্রাণ আমার আত্মা সব সেই পাণ্ডবদের সঙ্গে আমার পুত্রদের কাছেই থাকে, আমি হৃদয়হীনা হয়ে গিয়েছি। যে অত্যন্ত লজ্জাশীল সত্যশীল জিতেন্দ্রিয় দয়াশীল সদাচার সম্পন্ন ধর্মজ্ঞ সর্বগুণসম্পন্ন ত্রিলোকের রাজা হওয়ার উপযুক্ত সেই কুরুবংশের শ্রেষ্ঠ অজাত শত্রু যুধিষ্ঠির কেমন আছে, কত উপসংহারগুলো কত সুন্দর। সেই আমার জ্যেষ্ঠ পুত্র সর্বগুণান্বিত সে কেমন আছে, যার দেহে 10,000 হাতির বল, বায়ুর ন্যায় বেগবান, ভাইদের প্রিয় কাজ করার জন্য যে তাদের অত্যন্ত প্রিয়, যে কিচক ক্রোধাবশ হিড়িম্ব বকাসুর প্রভৃতি রাক্ষসদের তাদের কথায় কথায় বধ করেছে, পরাক্রমে ইন্দ্র এবং সে যখন ক্রোধিত হয় মহাদেবের সমান সে ক্রোধিত হয়ে ওঠে, সেই মহাবলী ভীমের এখন কি অবস্থা, রোদন করছেন আর বলছেন। যে তেজে সূর্য মন মন সংযমে মহর্ষি ক্ষমায় পৃথিবী এবং পরাক্রমে ইন্দ্রসম সকল প্রাণীকে পরাজিত করে কিন্তু নিজে কখনো কারো দ্বারা পরাজিত হয় না, সেই তোমার ভাই এবং তোমার সখা অর্জুন কেমন আছে। আর সহদেব অত্যন্ত দয়ালু লজ্জাশীল অস্ত্রশস্ত্র পারঙ্গত মৃদু স্বভাব পরম ধর্মজ্ঞ এবং আমার বড় প্রিয়, ধর্ম অর্থে কুশল এবং ভাইদের সেবায় তৎপর, তার সদাচারের জন্য সব ভাই তার প্রশংসা করে, সেই সহদেব এখন কোথায় কেমন আছে। নকুল অত্যন্ত সুকুমার সুরবীর এবং দর্শনীয় যুবক, সে সমস্ত ভাইয়েদের প্রাণ, নানা যুদ্ধে কুশল এবং অত্যন্ত বড় ধনুর্ধর ও পরাক্রমী, সে আমার প্রিয় প্রাণ সমতুল্য সেই নকুল, সে কেমন আছে মাধব। আমার পুত্রবধূ দ্রৌপদী সর্বগুণসম্পন্না পরম রূপবতী উচ্চকুলের কন্যা, আমার সব পুত্রদের থেকে সে আমার কাছে অত্যাধিক প্রিয়া, তা হে সত্যবাদিনী, সেই সে সত্যবাদিনী এবং সেই যে দ্রৌপদী সে কখনো মিথ্যা বলে না, সর্বদাই সত্যভাষিনী সত্যবাদিনী, নিজ পুত্রদেরকেও ছেড়ে বনবাসে গিয়ে সে পতিদের সেবায় নিযুক্ত হয়েছিল, সেই দ্রৌপদী বা কেমন আছে। হে কৃষ্ণ, আমি কখনো কৌরব ও পাণ্ডবদের পৃথক দৃষ্টিতে দেখিনি, আমার কাছে তারা সবাই সমান। সেই সত্যের প্রভাবে এখন আমি শত্রু নাশ হলে পাণ্ডবদের সঙ্গে তোমাকে রাজসুখ ভোগ করতে দেখি। কৃষ্ণ মাঝখানে বললেন, হে পিসিমা, আপনি যে তাদের কথা জিজ্ঞাসা করছেন আমি আর কি বলবো, আপনি চলুন নিজেই দেখবেন। বলছেন, না তা হবে না কেশব, আমি সব কিছু সহন করেছি, কিন্তু এখন আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আমার পুত্রদের সঙ্গে আর দেখা করব না। দেখা তখনই করব তারা যখন সমস্ত পৃথিবী জয় করে তোমার সঙ্গে আমার সামনে আসবে, আমি তখনই দেখতে চাই। হে পরন্তপ, কারণ অর্জুনের জন্মের সময় আকাশবাণী হয়েছিল যে তোমার এই পুত্র সমস্ত পৃথিবী জয় করবে, এর যশ স্বর্গ পর্যন্ত বিস্তৃত হবে, মহাযুদ্ধে কৌরবদের বধ করে তাদের রাজ্য লাভ করবে এবং নিজ ভ্রাতাদের সঙ্গে তিনটি অশ্বমেধ যজ্ঞ করবে। আমি সব থেকে মহান নারায়ণ স্বরূপ ধর্মকেই নমস্কার করি। আর অপরদিকে সেই নারায়ণ তো কৃষ্ণরূপেই রয়েছে, তিনিই সমস্ত জগতের বিধাতা এবং তিনিই সমস্ত প্রজাদের ধারণ করেন। ধর্ম যদি সত্য হয়, হে কেশব, তুমি এই কাজ পূর্ণ করবে যা দৈববাণীতে আমি শুনেছিলাম। পরিষ্কার কথা একদম। মাতা কুন্তিদেবীও অত্যন্ত দুঃখিত সেখানে থেকে। সে বিদুরের কাছে ছিল বলে কিছুটা শান্তি ছিল, বিদুরানীর সঙ্গে তার খুব মানে সখ্য মানে সখী ভাব ছিল, অতএব সুখ দুঃখ তারা মানে ভাগ করে নিয়েই তারা থাকতো সেখানে। হে মাধব, তুমি ধর্মপ্রাণ যুধিষ্ঠিরকে বলবে তোমার ধর্মের অত্যন্ত হানি হচ্ছে, তুমি একে বৃথা নষ্ট হতে দিও না, তুমি যে এই ব্রাহ্মণদের মতন সাধুদের মতন তোমার পৈতৃক সম্পত্তি, তোমার গচ্ছিত সম্পদ, গচ্ছিত রাজ্য তুমি বারবার ভিক্ষা চাইছো কেন? তুমি তাকে বুঝিয়ে বলবে এ ক্ষত্রিয়দের ধর্ম নয়, তোমার ধর্মের হানি হচ্ছে। হে কৃষ্ণ, যে নারী অন্যের আশ্রিতা হয়ে জীবন নির্বাহ করে তাকে ধিক, দীনভাবে প্রাপ্ত জীবিকার থেকে মৃত্যুও শ্রেষ্ঠ। কোথাও খেতে হচ্ছে ভিখারির মতন, দুটো চেয়ে লাঞ্ছিত হয়ে দুঃখিত হয়ে, সেই তার থেকে মৃত্যু শ্রেয়। তুমি অর্জুন ও পরাক্রমী ভীমকেও বলবে যে ক্ষত্রিয়ানি যে জন্য পুত্র সন্তানের জন্ম দেয় তার সময় সমাগত। তো বোঝাই যাচ্ছে পরিষ্কার, তার মানে কত বড় বড় একেবারে কথা বলছেন, হৃদয়টা জ্বলে গিয়েছে তখনই এই কথা বলছেন। এই উপযুক্ত সময়ে যদি তুমি যুদ্ধ না করো তাহলে তা বৃথাই যাবে, তুমি সর্বলোকে সম্মানিত, এরূপ অবস্থায় তুমি যদি কোনো নিন্দনীয় কাজ করো তাহলে আমি তোমার মুখ দর্শনও করব না। পরিষ্কার মানে একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি কেমনভাবে সেই একদম যখন পাণ্ডবগণ সবে হয়েছে, হওয়ার অল্প দিনের পরেই তো সেই পাণ্ডু পরলোকগমন করলেন, সেখান থেকে সেই ছোট ছোট পাঁচটি পুত্রকে নিয়ে সেই বিধবার বেশে তিনি কিভাবে কত কষ্ট করে তাদেরকে লালন পালন করেছিলেন, তাদের সঙ্গে কত অন্যায় অত্যাচার, সেই ছোটবেলা থেকে সেই লাক্ষাগৃহ থেকে আবার বহুদিন বনবাসে, আবার রাজ্যকে বিভাজন করল, করে তাদের সেই খাণ্ডপ্রস্থ দিয়ে দিল, যেটা ইন্দ্রপ্রস্থ তারা নিজেদের কর্মানুসারে করে নিয়েছিল। তারপরে তাদের সেই বিষয় বৈভব দেখে তাদের সঙ্গে দ্রুত ক্রীড়া করল, কপটতা অবলম্বন করল। তারপরে তাদের 13টি বৎসর কত কষ্ট করে মুনি ঋষিদের ন্যায় জীবিকা নির্বাহ করে তারা প্রাণ ধারণ করে ফিরে এসেছে, আজ তাদের গচ্ছিত সম্পদও ফিরিয়ে দিতে চায় না। তা তুমি যদি, হে কেশব, তুমি বলবে তারা যদি এমন কিছু করে তাহলে আমি তাদের আর মুখও দেখতে চাই না। সময় এলে নিজের প্রাণের উপরেও মায়া করবে না। মা কেমন ভয়ঙ্কর বাণী বলছেন! মাদ্রির পুত্ররা নকুল ও সহদেব সর্বদা ক্ষাত্র ধর্মে অটল থাকে, তারা কখনো ক্ষত্রিয় ধর্মের বিরোধিতা করে না, কখনো তারা ব্রাহ্মণ বৈশ্য শূদ্রের ধর্মের কথা বলে না। কিন্তু আমি জানি তারা তার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মাত্মা যুধিষ্ঠিরের আজ্ঞানুক্রমে চলে। তাদের বলবে, নকুল এবং সহদেবকে বলবে যে প্রাণপণ করেও নিজ পরাক্রম প্রাপ্ত সম্পদ ভোগ করলেই সুখ লাভ করা যায়। তাদেরকে পরিষ্কার বলবে, যুদ্ধে তারা প্রাণ দিয়ে দিক তাতেও আমার কষ্ট নেই, কিন্তু তারা যেন পিছু পা না হয়। আর হে মাধব, তুমি বলবে যে ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করে যে সম্পদ প্রাপ্ত হবে তাতেই তারা সুখী হবে। শত্রুরা, হে কেশব, এই যে শত্রুরা রাজ্য নিয়ে নিয়েছে তা কোনো দুঃখের ব্যাপার নয়, পাশাতে পরাজয় হওয়াও কোনো দুঃখের কারণ নয়। আমার পুত্রদের বনে বনে ভিখারির মতো থাকতে হয়েছে তাতেও আমি দুঃখিত নই, কিন্তু আমার যুবতী পুত্রবধূ যে সেদিন এক বস্ত্রে ছিল তাকে টেনে এনে পরিপূর্ণ সেই সভায় নিয়ে গিয়ে কঠোর কঠোর ভাষায় তাকে অপমানিত করা হয়েছে, এর থেকে অধিক দুঃখ আর কি হতে পারে? হে কেশব, তখন দ্রৌপদী ছিল রজস্বলা অবস্থায়, তার বীর পতিরা সেখানে থাকার সত্ত্বেও তাকে অনাথার ন্যায় ক্রন্দন করতে হয়েছিল। হে পুরুষোত্তম, আমি পুত্রবতী এবং এরা ছাড়াও তুমি বলরাম প্রদ্যুম্ন আমার আশ্রয়। বলছেন, আমি তো একেবারে নিঃসন্তান নই, আমারও 5 জন পুত্র আছে, পুত্রবতী আমি, আর আমার সঙ্গে প্রদ্যুম্ন আছে, বলরাম আছে, তুমি আমার নিজ পুত্র, আর তুমি থাকতে আমার এই দশা? তা সত্ত্বেও আমি এই দুঃখ ভোগ করছি। হায়, দুর্দর্শ ভীম এবং যুদ্ধে অপরাজেয় অর্জুন থাকতেও আমার এই দুর্দশা? তুমি আছো, তুমি সমস্ত শশাগরা পৃথিবীকে এক নিঃশ্বাসের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারো, সেই তুমি থাকতে তোমার পিসিমার এই দুর্দশা? কুন্তী পুত্রদের দুঃখে অত্যন্ত ব্যাকুল ছিলেন। তার কথা শুনে শ্রীকৃষ্ণ এবার বলতে লাগলেন, বললেন, হে পিসিমা, তোমার মতো সৌভাগ্য নারী এই পৃথিবীতে আর কে আছে? তুমি রাজা সুরসেন বংশের সুরসেনের কন্যা এবং মহারাজ অজমীরের বংশে তোমার বিবাহ হয়েছে। কৃষ্ণের কথাগুলো কেমন দেখুন, সঙ্গে সঙ্গেই সমস্ত দুঃখ একেবারে শীতল হয়ে আসবে। তুমি সর্বপ্রকার গুণসম্পন্না, তোমার স্বামীও তোমাকে অত্যন্ত সম্মান করতেন, সেই পাণ্ডু তোমাকে অত্যাধিক সম্মান করতেন, তুমি বীর মাতা এবং বীর পত্নী, তোমার স্বামীও ছিল একজন পৃথিবীর মধ্যে মহান বীর, আর তোমার পুত্রেরাও ঠিক তার থেকেও আরো বড় বীর। তোমার মতো নারী সর্বপ্রকার দুঃখ সহ্য করতে পারে, তোমার মধ্যেই সেই ক্ষমতা আছে, হে পিসিমা, সাধারণ নারীর পক্ষে এই দুঃখ যন্ত্রণা সে সহ্য করবে কি করে? সে তো বিরহে মারা যেত। কিন্তু তুমি বীর পত্নী এবং বীর পুত্র প্রাপ্ত হয়েছ, বীরপতি এবং বীর পুত্র প্রাপ্ত হয়েছ, সেই কারণেই তোমার দ্বারা এই সমস্ত সহ্য করা সম্ভব হয়েছে। তুমি একজন আসল ক্ষত্রিয়ানি। পাণ্ডবরা নিদ্রা জাগরণ, ক্রোধ হর্ষ, ক্ষুধা পিপাসা, শীত গ্রীষ্ম সব কিছু জয় করে বিরচিত আনন্দ উপভোগ করছে। সব কিছু সহ্য করাকেই বলা হয় বীর। তা তারা এখন আনন্দে আছে। তারা এবং দ্রৌপদী তোমাকে প্রণাম জানিয়েছে এবং তাদের কুশল জানিয়ে তোমার কুশল সংবাদ জানতে চেয়েছেন। তুমি শীঘ্রই পাণ্ডবদের নিরোগ ও সফল মনোরথ হতে দেখবে। তুমি যে আমাকে বললে যে তুমি তাদের কাছে যাবে না, তুমি আমার সঙ্গে তোমার পুত্রদের এবং পুত্রবধূর সঙ্গে রাজ্য ফিরে পেয়েছ সেই অবস্থায় দেখতে চাও? হে পিসিমা, আমি তোমাকে কথা দিলাম, সেই সময় আর বেশি দিন নয়, খুব অল্প দিনের মধ্যেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তাদের সমস্ত শত্রু বিনাশপ্রাপ্ত হবে এবং তারা সমস্ত জগতে আধিপত্য লাভ করে রাজলক্ষ্মীর দ্বারা সুশোভিত হবে। আমি তোমাকে কথা দিলাম। শ্রীকৃষ্ণ এইভাবে মাতা কুন্তীকে সান্ত্বনা দিলে কুন্তীর অজ্ঞানজনিত যে মোহ তা দূর হয়ে গেল। ভগবান যখন সম্মুখে রয়েছেন তার তো দুঃখ মোহ জ্বালা যন্ত্রণা স্বাভাবিকভাবেই দূরে চলে যায়। দেখুন, কংস অত বড় দুরাত্মা, কিন্তু ভগবান যখন দেবকীর গর্ভে আসলেন তা তখন কি হতো, সেই কংস দেবকীর কাছাকাছি গেলেই তার মনের ভাব পরিবর্তন হয়ে যেত। তিনি বলতেন, না না, এ আমার ছোট ভগিনী, আমি তার সন্তানদের কেন বধ করব, তাকে কেন বধ করব, না না, এ ঠিক নয়। এটা হচ্ছে ভগবানের প্রভাব। ভগবানের কাছে যদি কোনো দুষ্ট ব্যক্তিও যায় তাহলে সে মানে সৎ চিন্তাধারায় চলে আছে, তার প্রমাণ কংস আদি। কোনো সৎ মহাপুরুষের সম্মুখে যদি কোনো দুষ্ট ব্যক্তিও গমন করে তারও বুদ্ধি পরিবর্তন হয়। তিনি বললেন, হে শ্রীকৃষ্ণ, পাণ্ডবদের পক্ষে যা হিতকর এবং তাদের জন্য যা তুমি করতে চাও তাই করো। ওদের যেন ধর্মলোপ না হয় এবং কপটতার আশ্রয় কোনোদিনই না নিতে হয়, তুমি সেদিকে দৃষ্টি রেখো। আমি তোমাদের সত্য ও কুলের প্রভাব ভালো করেই জানি, কারণ আমিও তো সেই বংশেরই মেয়ে, আমি সব জানি। তুমি তোমার বন্ধুদের কাজ করার সময় কৃষ্ণকে বলছে, তাদের যে তুমি সৎ উপদেশ দাও, তার পরিচয় দাও, তাও আমার অজানা নেই। হে মাধব, তুমি তো যেখানে অধর্ম তার আশেপাশেও যাও না, আমি এ জানি, তথাপি আমি পুত্র স্নেহে আমি তোমাকে এই সমস্ত কথা বলছি। আমাদের বংশে তুমি সাক্ষাৎ মূর্তিমান ধর্ম, সত্য এবং তপ তুমি, তুমি সকলের রক্ষাকারী, পরব্রহ্ম এবং তোমাতেই এই সমস্ত প্রপঞ্চ অধিষ্ঠিত। তুমি যা বলছো তোমার দ্বারা সেসবই সম্ভব, সেসব তোমার দ্বারাই সত্যে সত্যে বাস্তবায়িত হবে, আমার কোনো সন্দেহ নেই। তারপর মহাবাহু শ্রীকৃষ্ণ তিনি মাতা কুন্তীকে দণ্ডবত প্রণাম করে বলছেন যে, পিসিমা, আমি এখন সেই দুর্যোধনের কাছে যেতে চাই, অতএব আপনি আমাকে আজ্ঞা করুন। বলছেন, ঠিক আছে কেশব, তুমি এসো তাহলে, তুমি যে কার্যের জন্য এসেছো যাও। বৈশম্পায়ন মহামুনি তিনি জনমেজয়কে বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণ পৌঁছতেই দুর্যোধন তার মন্ত্রীগণ সহ বসে পরামর্শ করছে। শকুনি রয়েছে, কোমর বেঁকিয়ে বেঁকিয়ে দুনিয়ার মানে যত সব কুকর্মের কথা বলছিলেন, কিন্তু কৃষ্ণ প্রসঙ্গে সে কিন্তু সব সময় ভয় পায়। সে পাশার গুটিগুলোকে হাতে নিয়ে ঘষছে আর বলছে যে ভাঞ্জে মানে দুর্যোধনকে, দেখো আমার কাছে সকলের কাট আছে, কিন্তু এই দেবকীনন্দন কৃষ্ণ তার সঙ্গে কিছু করার মতন বুদ্ধি আমার কাছে নেই। তুমি জেনে রেখো, সে কিন্তু সাক্ষাৎ ভগবান, তুমি তাকে সাধারণ মনে করো না। আর দুর্যোধন বলছে, না, সে কৃষ্ণ ওই গোয়ালা, সে পাণ্ডবদের পক্ষে, মানে আমি তাকে বন্দি বানাবো, বন্দি করব। বলছে, না না বৎস, এই ভুল তুমি করতে যেও না, সে বন্ধন দশার বাইরের ব্যক্তি, তাকে বন্ধন করা যায় না। বলছেন, মামাশ্রী, তুমি এই বকবকা নিয়ে একটু কম করো তো, একটা গোয়ালাকে আটকে রাখলেই যদি কার্যসিদ্ধি হয়ে যায় তাকে আটকে রাখবে। এই সমস্ত মন্ত্রণা চলছেন, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সর্ব অন্তর্যামী, তিনি তো একেবারে গড়গড় গড়গড় করে গিয়ে একেবারে সেই ভেতরে যখন প্রবেশ করলেন, ওদের মুখ বন্ধ। যেখানে শৃগালের দল একেবারে হইচই রই করতে থাকে, সেখানে সিংহ গেলে কিন্তু লেজগুলো ভেতরের দিকে ঢুকে যায়, আর সেখান থেকে ছুটতে পারলে বাঁচায়, আর চানা হলে মানে পেছনটা ঠেকিয়ে গাছে দুই হাত তুলে সমর্পণ করে। তা সেই সমস্ত কর্ণাদি, সুবলপুত্র শকুনি এবং এই দুরাত্মার ভাই আরেক দুরাত্মা দুঃশাসন, আরো কিছু রাজারা ছিল, তারা কৃষ্ণ যখনই ভেতরে ঢুকেছেন, ঢোকার সঙ্গে সঙ্গে যে যার আসন ছেড়ে দিয়ে বলছেন, আসুন আসুন বসুন। তা সেখানে স্বর্ণের একটি পালঙ্ক ভগবান আসবেন বলে তাকে বসানোর জন্য রেখেছিলেন। তিনি সম্মানিত হয়ে সেখানে বসলেন। বসার পরে একটা দুটো কথা হওয়ার পরেই দুর্যোধন বলছেন যে, মাধব, এখন তো প্রসাদ পাওয়ার সময়, দুপুর হয়েছে, আপনি চলুন, আমার কাছে প্রসাদ পাবেন, আমি সুন্দর সুন্দর পানীয় এবং ভোজনীয় দ্রব্য উপস্থিত করেছি, আপনি আসবেন বলে, চলুন। ভগবান বলছেন, দেখো যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আবার কিন্তু লাগিয়েছে, ভোজন করতে হয় দুই জায়গাতে, এক হচ্ছে মিত্রের নিকটে, আর তা না হয় যিনি ক্ষুধার্ত ব্যক্তি সে খেতে পারে। তা আমি তোমার মিত্রও নই আর ক্ষুধার্ত ব্যক্তিও নই, অতএব আমি কি করে তোমার ওখানে ভোজন করব। এবারে এই দুষ্ট ক্রোধিত হয়ে বলছে যে, ঠিক আছে, আপনি এমন কেন বলছেন, আমি তো আপনার মিত্রই। বলছেন, দেখো, মিত্র মিত্রের পরিভাষা মানে তার কথা শোনে, আমি যে প্রস্তাব নিয়ে এসেছি তুমি সকলের সঙ্গে সভা করে বেড়াচ্ছ যে না, আমি তা মানব না, আমি পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ দূরের কথা, বৃক্ষস্থল আদি পাঁচটি গ্রামও আমি দিতে রাজি নই, এমনকি সূচের অগ্রভাগে যতটুকু মাটি ওঠে অতটুকু মাটিও আমি দিতে রাজি নই। আমি যদি তোমার মিত্র হতাম আর তুমি যদি আমাকে মিত্র মনে করতে, তাহলে তুমি আমার কথা এতক্ষণ মেনে নিতে, অতএব তুমি আমার মিত্র নও, অতএব আমি তোমার এখানে কোনো প্রকারেই ভোজন করতে রাজি নই। এবারে তিনি তো এবার ক্রোধিত হলেন, ক্রোধিত হয়ে সে যে কি বলবে আর ভেবে পাচ্ছেন। সুবলপুত্র শকুনি তার পিঠ স্পর্শ করে বলছেন, বৎস, তোমার মানে হাতে ধরি আমি যে তুমি এই কৃষ্ণের মানে সম্মুখে কিছু বলো না, বললে কিন্তু তুমি যত বলবে ততই বিপদে জড়িয়ে যাবে। তাকে শান্ত করে রাখলো, কর্ণও জানে কৃষ্ণের প্রসঙ্গ, তাই তাকে সকলে মিলে সংযত করে রাখ। পাণ্ডবরা কৃষ্ণ বলছেন, দেখো আর আমি তোমার প্রেমী ব্যক্তিও নই, আর আমি সেই বিপদগ্রস্ত ব্যক্তিও নই, অতএব আমি তোমার কাছে ভোজন করবই না। আর দেখো পাণ্ডবরা আপনার ভাই, দুর্যোধনকে আপনি আপনি করে বলছেন ভগবান, আপনার ভাই, তারা সর্বদা তাদের স্নেহ ভাজনের অনুকূল কার্য করেন, তাদের মধ্যে সমস্ত সদ্গুণ বিদ্যমান, তার সত্ত্বেও বিনা কারণে আপনি জন্ম থেকেই তাদের সঙ্গে বৈরী ভাবাপন্ন, তাদের দেশ করা কখনোই উচিত নয়, তারা সর্বদা ধর্মে স্থিত, তাদের প্রতি যার দেশ থাকে সে তো আমাকেও দেশ করে, যারা তার অনুকূল তারা আমারও অনুকূল, ধর্মাত্মা পাণ্ডবদের সঙ্গে আমি একই, পাণ্ডবরা যা আর আমিও তাই, তা আপনি জেনে রাখুন। যে ব্যক্তি কাম ও ক্রোধের বশ এবং মূর্খতা বশত গুণবানদের সঙ্গে বিরোধ ও দ্বেষ করে তাকে অধম ব্যক্তি বলে জান। আপনার সমস্ত খাদ্য দুষ্ট পুরুষ দ্বারা যুক্ত, আপনার ওই খাদ্যটাও মানে ঠিক শুদ্ধ খাবার নয়, তাই এগুলি খাওয়ার যোগ্য নয়, আমি এ খাব না। আমি স্থির করেছি যে আমি বিদুরের গৃহে গিয়ে অন্নাদি গ্রহণ করব। দুর্যোধনকে এই কথাগুলি বলে শ্রীকৃষ্ণ তার মহল থেকে বেরিয়ে বিদুরের গৃহে চলে গেল। আর দুর্যোধন এমনভাবে ক্রোধিত হল যে ভগবান শ্রীকৃষ্ণ যে স্বর্ণ পালঙ্কে বসেছিলেন সেটাকে ধরে ছুঁড়ে একবার ভেঙে চুরে ফেল। আর বলছেন, এই গোয়ালা গরু চড়িয়ে বেড়ায়, তার আবার এত টেম্পার, বলে কিনা আমার সঙ্গে খাবে না। আরে বাস্তবে কি ওর আমার সঙ্গে বসে খাওয়ার যোগ্যতা নেই তো, ও গোয়ালা, আমি রাজা। তাকে শান্ত করার জন্য যত রাজারা ছিল গলা ধরে মাথা ধরে হাত ধরে পা ধরে শান্ত হল। আর অপরদিকে ভগবান মহাত্মা বিদুরের গৃহে চললেন, সেখানে গিয়ে দেখছেন কি মানে বিদুরের গৃহেই ভীষ্মদেব রয়েছেন, দ্রোণাচার্য রয়েছেন, কৃপাচার্য, তারা তো জ্ঞানী, তারা জানে ভগবান ওই দুরাত্মার ওখানে ভোজন করবেন, তার ভোজন করার একমাত্র স্থান যদি থেকে থাকে তাহলে মহাত্মা বিদুরের গৃহে, তাই তারা সেখানে অপেক্ষা করছেন। বাল্লিক এবং অন্যান্য কয়েকজন কুরুবংশীয় ব্যক্তিরা সেখানে আসছিলেন, পূর্ব থেকেই অপেক্ষা করছিলেন। তারা বললেন ভগবানকে, হে বাসনেয়, আমরা আপনাকে উত্তম রূপে সজ্জিত করে রেখেছি কয়েকটি সুন্দর সুন্দর ভবন, তা আপনি কৃপা করে যেটা আপনার পছন্দ হয় আপনি সেখানে বিশ্রাম করুন। মধুসূদন তাদের বললেন, হে মহাত্মাগণ, আপনারা আসুন, আমি এই বিদুর কাকার গৃহেই অবস্থান করব। সর্বপ্রকারে ভগবানকে অভ্যর্থনা করিয়েছিলেন। তিনি বললেন, আপনাদের অভ্যর্থনায় আমি অত্যধিক খুশি, কিন্তু আমি এই বিদুর কাকার এখানেই থাক। কৌরবরা বিদায় গ্রহণ করলে মহাত্মা বিদুর অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা করলেন। তারপর তিনি তাকে উত্তম উত্তম এবং পুষ্টিকর খাদ্য পানীয় আহার প্রদান করলেন। সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বংশজ সাত্যকী আদি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, তারাও বিদুরের সেখানেই সেবা করবেন, কারণ ভগবান রয়েছেন, তারা অন্যত্র কেন যাবে। ভগবান কি করলেন, সর্বপ্রথম নিজ হস্তে বিদুরানীর স্বহস্তে পরিপাক করা যে সমস্ত অতি উত্তম উত্তম ভোজ্য পানীয় দ্রব্যাদি তিনি ব্রাহ্মণগণকে দিলেন, তারপরে নিজ মন্ত্রীদের সঙ্গে বসে একসঙ্গে বসে তিনি সেবা করলেন। আহারের পর ভগবান যখন বিশ্রাম করছিলেন, সেই রাত্রে বিদুর ভগবানের চরণ প্রান্তে বসে বললেন যে প্রভু, আপনি যে এখানে এসেছেন এটা ঠিক হয়নি। অল্পবুদ্ধি দুর্যোধন ধর্ম ও অর্থ দুই পরিত্যাগ করেছে, সে অত্যন্ত ক্রোধী, গুরুজনদের আদেশ অমান্যকারী, ধর্মশাস্ত্র কিছুই বোঝে না, শুধু হটকারী, ওকে সুপথে নিয়ে যাওয়া অসম্ভব। সমস্ত বিষয়ের কীট স্বরূপ সে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে, মিত্রদের সঙ্গে বিবাদ করে, সকলকেই অবিশ্বাস দৃষ্টিতে দেখে, কৃতজ্ঞ এবং সে বুদ্ধিহীন। এছাড়াও তার মধ্যে আরও বহু বহু দোষ আছে। আপনি তাকে হিতের কথা বললে সে ক্রোধবশত তা শুনবেই না। ভগবানকে বলছেন যে আপনিও বললে সে শোনার পাত্র নয়। ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা এবং জয়দ্রথের সাহায্যে সে রাজ্য দখল করে নেওয়ার বিশ্বাস রাখে। সে মনে করছে এরা তো আছে, অতএব রাজ্য তো আমার হাতের মুঠোয়। তাই সে সন্ধির কথা একবার চিন্তাও করেন, সন্ধি সে করতেই চায় না। তার সম্পূর্ণ বিশ্বাস হলো যে কর্ণ একাই সমস্ত শত্রুকে পরাজিত করবে, কিন্তু সেই দুষ্ট নিজ চক্ষে দেখেছে অর্জুনের সম্মুখে সে কতবার পরাজিত হয়েছে। অর্জুন সেই বিরাট নগরে মৎস্য দেশে সে তারা যখন গোহরণ করতে গিয়েছিল, সেখানে তার ভাইকে পর্যন্ত হত্যা করল এবং কর্ণাদি সকলকেই সে পরাজিত করল, তার সত্ত্বেও তার বিশ্বাস যে কর্ণ একাই সকলকে বধ করতে সমর্থবান, তাই সে সন্ধি করতে চায় না। আপনি সন্ধির জন্য চেষ্টা করছেন, কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্রেরা প্রতিজ্ঞা করেছে যে পাণ্ডবদের কোনো ভাগ কোনো অবস্থাতেই তারা দেবেন। তাদের সিদ্ধান্ত যখন এটাই, তখন তাদের সঙ্গে কথা বলা বৃথা। হে মধুসূদন, যেভাবে ভালো বা মন্দ দুপক্ষের কথাই একভাবে শোনা যায়, সেখানে বুদ্ধিমান ব্যক্তির কিছু বলা আমি উচিত মনে করি না। হে মাধব, যেসব রাজারা আপনার সঙ্গে শত্রুতা করেছিল পূর্বে, তারা সকলে আপনার ভয়ে মানে দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছে, মনে করছে যদি আপনাকে কিছু করতে পারে। এরা দুর্যোধনের সঙ্গে এক হয়ে নিজেদের প্রাণপণ করে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা একেবারে প্রস্তুত। সুতরাং আমার ইচ্ছা নয় যে আপনি সেখানে যান, যদিও দেবতারাও আপনার সামনে দাঁড়াতে পারেন না এবং আমি আপনার বল বুদ্ধি আপনার প্রভাব ভালো মতোই জানি। তা সত্ত্বেও আপনার প্রতি আমার অত্যাধিক প্রেম ও সৌহার্দ্যবশত আমি এই কথা বলছি। হে কমলনয়ন, আপনার দর্শন লাভে আমি যে প্রসন্নতা লাভ করেছি তা আমি আর কি বলবো, তা আর বলার নেই, আমি এত আনন্দিত। আপনি সকল দেহধারীর অন্তরাত্মা, আপনি সমস্ত কিছুই অবগত জানেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বললেন, হে মহাত্মা বিদুর, অতিশয় বুদ্ধিমানের যেরূপ বলা উচিত এবং আমার ন্যায় প্রেমপাত্রকে আপনার যা বলা উচিত, আপনার মুখ থেকে সেরূপ অর্থ ধর্ম অর্থযুক্ত সত্য বাক্য বের হওয়াটা স্বাভাবিক। কারণ আমি জানি আপনি আমাকে অত্যাধিক শ্রদ্ধা করেন, অত্যাধিক প্রীতি করেন। তেমন কথাই কেবল মাতা পিতার সমান আপনি আমাকে স্নেহবশত বলেছেন, যেমন পিতা মাতা আমাকে বলে থাকেন, ঠিক তদ্রূপই আপনি আমার পিতামাতার ন্যায় আজ্ঞা করেছেন। আমি দুর্যোধনের ধৃষ্টতা এবং ক্ষত্রিয় বীরদের শত্রুতার কথা জেনেই এখানে এসেছি, আমি না জেনে আসিনি, আমি সব কিছুই জানি। দেখুন, ভগবানের আসার কি কারণ এখানে পরিষ্কার করেছে, অন্য কোথাও কিন্তু আর এই কথা বলবেন না। মানুষের কর্তব্য হলো ধর্ম তো কাজ করা, যথাসম্ভব চেষ্টা করেও যদি সে তা পূর্ণ করতে না পারে তাহলেও সে পূর্ণ লাভ করবে, এতে আমার কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তি একটি সৎকার্য করতে করতে সেটা করতে পারল না, কিন্তু এই যে তার প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য কিন্তু তার আধ্যাত্মিক খাতায় নাম্বার দেওয়া হচ্ছে। হয়তো সেটা পূর্ণ করতে পারলে 100 পেত, পূর্ণ না করার জন্য সে হয়তো 60 পেয়ে যাচ্ছে, সেখানেও ফার্স্ট ডিভিশন। এর মানে এই নয় যে লোকসান, লোকসান কোনো অবস্থাতেই কিছুতেই নয়। দুর্যোধন এবং তার মন্ত্রী সমূহের আমার শুভ হিতকারী এবং ধর্মার্থের অনুকূল কথা মানা উচিত। আমি নিষ্কপটভাবে কৌরব এবং পাণ্ডব পৃথিবীর সমস্ত ক্ষত্রিয়দের হিতের চেষ্টাই করব। এইভাবে হিতের চেষ্টা করলেও যদি দুর্যোধন আমাকে সন্দেহ করে অথবা আমার কথা সে না মানে, তাহলেও আমি প্রসন্ন থাকব, আমি কিছু বলব না, আমার কর্তব্য থেকে অরণি হয়ে থাকব, এটা আমার কর্তব্য। সেই কর্তব্যটা যদি আমি না করি, কারণ এরা আমার সুহৃদ, আমার পিসিমার পক্ষ থেকে, অতএব সেই সুহৃদদের একবার আমি যদি সৎ উপদেশ না দিই তাহলে আমি ঋণী থাকবো এদের কাছে, সুহৃদ হওয়ার নাতে। অতএব সেই ঋণী আমি কেন থাকবো, আমি অঋণী হয়েই থাকি কথাটা বলে। আর হে মহাত্মা বিদুর, আমার প্রতি কোনো আমি তাদের প্রতি ক্রোধিত হব না, এটাই তো তোমার ভয় যে আমি ক্রোধিত হলে এরা একেবারে ছারখার হয়ে যাবে পুড়ে, কিন্তু আমি ক্রোধিত হব না। কোনো অধার্মিক মূঢ় ব্যক্তি যাতে আমাকে এই কথা না বলতে পারে, কারণ বেশিরভাগ লোক না লোকের গুণটা দেখে না, তার দোষটা নিয়েই টানাটানি করে। তাই ভগবান বলছেন যে মূঢ় ব্যক্তিগণ এই কথা যাতে না বলতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে সন্ধি করাতে পারতেন, কিন্তু তিনি ক্রোধবশে সে পাণ্ডবদের হিতৈষ, পাণ্ডবরা দুঃখিত হয়েছে, কষ্ট পেয়েছে, তাই পাণ্ডবদের পক্ষ নিয়ে তিনি ক্রোধিত হয়ে তাদের সঙ্গে সন্ধি করার জন্য চেষ্টা করি। এটা একটা অপবাদ থেকে যাবে, আমি তাদের আত্মীয়তায় বদ্ধ থাকার জন্য ঋণ থেকে অরণি হয়ে যাব। ইতিহাস এ কথা বলতে পারবে না যে ভগবান ইচ্ছা করলে পারতেন, তাই সে কথা যাতে বলার অবসর না থাকে সেজন্যই আমি এই কৌরবদের কাছে এসেছি। কিন্তু হে মহাত্মা বিদুর, আমিও এ কথা ভালো করে জানি, আপনিও জানেন যে এই দুরাত্মা দুর্যোধন সে কোনোদিন কোনো অবস্থাতেই পাণ্ডবদের ভালো চায় না, তাদের সঙ্গে সন্ধি করতে চায় না, এ তো আমি জানি। আমি এসেছি শুধু এই কারণে, তাই আমি সন্ধির জন্য এখানে এসেছি। দুর্যোধন যদি আমার ধর্ম ও অর্থের অনুকূল হিতবাক্য না শোনে তাহলে সে তার কর্মফল ভোগ করবে, আমি তো অরণি হয়ে গেলাম। আমাকে কেউ দোষারোপ করতে পারবে না। তারপর যদুকুল ভূষণ শ্রীকৃষ্ণ সেই অনেক রাত হয়ে গেল, প্রায় রাত্র দ্বিপ্রহর হয়ে গেছে। তখন তিনি পালঙ্কে ধীরে ধীরে শয়ন করলেন। মহাত্মা বিদুর ও শ্রীকৃষ্ণের আলোপ আলোচনায় সেই রাত্রি এক প্রকার কেটে গিয়েছিল। তা আজও রাত হয়ে এবারে তিনি কিন্তু এবার সভাতে যাননি, সেই কৌরবদের সভায় তিনি আজ বিশ্রাম করছেন রাত্রে। সকাল হলে তিনি সেই কৌরবদের সভাতে গিয়ে নিজের মত ব্যক্ত করবেন। অতএব সকাল এখনো হয়নি, অতএব আমরা আগের কথা যেটা এখনো হয়নি সেটা শুনি কি করে। তাই মহাপ্রভুর কৃপা হলে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের সভায় গিয়ে কি বলবেন সেটা শ্রবণ করব। এবং দুর্যোধনকে বোঝানোর জন্য ভগবান তো বলে চুপ হয়ে যাবেন, সেখানে পূজনীয় ভীষ্ম, দ্রোণ, বিদুর সকলে তাকে বোঝানোর চেষ্টা করবেন। সেই অপূর্ব লীলা আমরা মহাপ্রভুর আশীর্বাদ থাকলে আগামী দিন শ্রবণ করব। এখানেই বিরাম দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কী জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কী জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কী জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কী জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কী জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কী জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কী জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কী জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কী জয়। শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কী জয়। শ্রী শ্রী কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ কী জয়। শ্রী শ্রী অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কী জয়। সমুপস্থিত বৈষ্ণব বৃন্দ কী জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।